اللهم صل وسلم على الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتخذوا أحبارهم ورهبانهم من أربابا من دون الله اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم بزرگان محترم بھائیو اور دوستو اور بزرگ اللہ رب العالمین بڑا دایا کرے আমাদের কে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এবং মাগরিবের পরে ইমানি হালকার মধ্যে বসার তৌফিক দান করেছেন। এখানে যে সমস্ত কথা আলোচনা হয় এর দ্বারা আমাদের ঈমান তাজা হয়, আমাদের ঈমান বিশুদ্ধ হয়, আমাদের ঈমান মজবুত হয়। তেমনি একটা হালকার মধ্যে বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। একজন মানুষের জন্য, আমাদের সকলের জন্য ঈমানের দৌলত থেকে বড় আর কিছু নেই। হাজারো নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, আরো দিবেন, ময়দানে হাসরে দিবেন, জান্নাতে দিবেন, কিন্তু দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত সেটা হল দৌলতে ঈমান। এটা এত বড় দৌলত, এই একটা যদি কারোর হাসিল হয় সঠিক ঈমান, এই একটা হাসিল হল। কিছুক্ষণের জন্য ধরে নেন যে আর কিছুই নেই, তার কোন নেক আমল সে করে নাই, অথবা সঠিকভাবে করে নাই, অথবা সঠিকভাবে করছিল কিন্তু তাকাব্বুরের কারণে, বড়ত্ব বড়াইয়ের কারণে, রিয়া লোক দেখানো, এইসব কারণে তার নেক আমল বাতিল হয়ে গেছে, করে নাই অথবা করছিল তার মধ্যে মাসলা মাসাইল সঠিকভাবে ছিল না, তো হয় নাই, অথবা মাসলা মাসাইল সঠিকভাবে ছিল কিন্তু সে ওই আমলের উপরে তাকাব্বুর করার দরুন, অ্যাডভার্টাইজ করার দরুন, বড়ত্ব জাহির করার দরুন ওইটা বাতিল হয়ে গেছে, আমল বাতিল হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ বাপ কায়েম করছেন, প্রত্যেক মুমিনের উচিত সেজন্য সবসময় এই ভয়ের মধ্যে থাকে, আল্লাহ কখন যেন আমার আমল বাতিল হয়ে যায়। ইমানও বাতিল হয়ে যেতে পারে, পুরা জীবনের আমলও কি হইতে পারে, বাতিল হয়ে যাইতে পারে গুনার কারণে, বিশেষ করে অহংকার, রিয়া, এসব গুনার কারণে আমল নষ্ট হয়ে যায়। তো বলতেছিলাম যে একটা লোক সঠিক ঈমান হাসিল করছে কিন্তু যে কোনো কারণে তার আমল নেই, আমল না থাকার তিনটা ব্যাখ্যা করলাম, করে নাই, মশলা অনুযায়ী করে নাই, অথবা মশলা অনুযায়ী করছিল অহংকারের কারণে বাতিল হয়ে গেছে, আমল নেই। এই লোকটাও কোরআন হাদিস অনুযায়ী জান্নাতে যাবে, পয়লা চান্সে না হোক দ্বিতীয় চান্সে এই লোকটা জান্নাতে যাবে। যাদের আমল থাকে হাশরের ময়দানে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম, উলামা, সুহাদা, হাফেজ, কারি, এদের সাফাতে তারা বের হয়ে আসবে। এনারা ওই ব্যক্তির জন্য সাফাত করবেন আল্লাহর নির্দেশে, যাদের ইমানের সাথে আমলও আছে, কারণ আমলটা দেখা যায়, দেখা যাওয়ার কারণে তাদের জন্য সাফাত করবেন। কিন্তু ইমানটা কলবের মধ্যে থাকে, এটা দেখা যায় না। কিন্তু যে ব্যক্তি শুধু ইমান আছে, কোন আমল নেই, ওর জন্য কোন নবী, রসুল, উলামা, সুহাদা, হাফেজ, কারি কেউ সাফাত করবে না। তাদের তো বোঝার কোন কায়দা নেই, তারা তো গায়েব জানে না, তারা তো অন্তরের খবর রাখে না, এই জন্য তারা সাফাত করতে পারবে না। আল্লাহ তাআলা তো বারবার বলবেন যে এক দিনার বরাবর ইমান যার আছে তাকে নিয়ে এসো, আধা দিনার বরাবর ইমান যার আছে তাকেও নিয়ে এসো, এক সরিষা দানা বরাবর যার নেক আমল আছে তাকেও নিয়ে এসো, এক এক দফায় লক্ষ লক্ষ লোক বের হয়ে আসবে। এমনকি এক পর্যায়ে সাফাতকারীরা বলবে যে আল্লাহ আর কেউ জাহান্নামে নেই, আমরা সাফাত করে আনব এমন কেউ আর জাহান্নামে নেই। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। তখন রব্বুল আলামিন বলবেন যে না আরো কিছু লোক রয়ে গেছে যাদের ইমান সম্পর্কে তোমরা জানো না, আমি মাওলা জানি। এরপরে আল্লাহ তাআলা নিজের কুদরতে এই লোকগুলোকে বের করে নিয়ে আসবেন। এরা একদম জ্বলে কয়লা কয়লা হয়ে গেছে। এরপরে বেহেশতে যাওয়ার আগে একটা নাহার আছে, নদী আছে, এই নদীটার নাম হল নাহরুল হায়াত। এই নদীতে তাদেরকে গোসল করাইবে, করলে তারা একদম তরুতাজা হয়ে যাবে, ফ্রেশ। এরপর আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, প্রবেশ করাবেন। এবং এদের লকব থাকবে, টাইটেল থাকবে ওতাকাউর রহমান, রহমান এদেরকে মুক্ত করছে। এদের মুক্ত হওয়ার ব্যাপারে কোন নবী রসুল গজ কুতুব কারোর কোন হাত নেই, দখল নেই, স্বয়ং রব্বুল আলামিন এদেরকে নিয়ে আসছেন বের করে। যেহেতু ওদের কোন আমল ছিল না, শুধু কলবের মধ্যে ইমান ছিল, ইমান দেখা যায় না, তো ওটা মাখলুক জানবে কেমনে? কিন্তু আল্লাহ তো জানেন, আলেমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি উপস্থিত দেখেন, যারা গায়েব অদৃশ্য ওটাও দেখেন। তো দেখা গেল শুধু ইমান যে নিয়ে গেছে দুনিয়া থেকে, সেও স্থায়ীভাবে দজকে থাকবে না, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন এবং জান্নাতের নিয়ামত দান করবেন। বুখারী শরীফের অন্য এক হাদিস আছে যে সর্বনিম্ন জান্নাতি যে হবে, সর্বনিম্ন জান্নাতি যার আমল নেই, সবার শেষে গেছে, তাকেও আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। তাহলে আমলওয়ালারা কত বড় জান্নাত পাবে? শুধু ইমান আছে, সে এই দুনিয়ার সমান। আর দুনিয়া ও আশরাতু আমসালিহা, দুনিয়ার মতো আর 10 গুণ। তো কয় গুণ হল? 11 গুণ। তো এই কথাটাই আমি আরজ করতেছিলাম যে ইমান এত বড় দৌলত, এটা দিয়েও জান্নাত নসিব হবে। কিন্তু ইমান যদি না থাকে, ইমানের মধ্যে যদি কুফুর থাকে, ইমানের মধ্যে যদি শিরিক থাকে, অর্থাৎ ইমান যদি কবুল না হয়, তো সে যত লক্ষ কোটি আমল নিয়ে যাক, এইগুলো 1 পয়সা দাম হবে না, হাশরের ময়দানে কোনো কাজে লাগবে না, সব জিরো। কোন কারণে ইমান যদি কবুল না হয়, ইমানের মধ্যে শেরেক পাওয়া গেছে, তাহলে তার যত নেক আমল, কত নামাজ পড়ছে, কত কোরআন তেলাওয়াত খতম করছে, কোরআনের খতম কতবার দিছে, কত যাকাত দিছে, দান খয়রাত করছে, কতবার বাইতুল্লাহর হজ করছে, বহুতবার, কত মসজিদ বানাই দিছে, কত মাদ্রাসা বানিয়ে দিছে, সব ধরনের নেক কাজ করছে, কিন্তু ইমান গলত। এই লোকটার আমল নামায় কোন নেকি পাওয়া যাবে না। নেকি লিখতে হলে আগে অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্ট হল ইমান। কারোর আমল নামায় যে নেকি লেখা হবে, আগে নেকির অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট না থাকলে যত দেখি যে করুক কিছুই আমল না হয় পাওয়া যাবে না, ওইটা হলো ইমান, সহি ইমান। তো শুধু ইমান দ্বারাও বেসটা যাওয়া যাবে, কিন্তু ইমান ছাড়া যত নেক আমল নিয়ে যান কোনো কাজে লাগবে না, সব বালু ধুলাকণি যেরকম ওড়ে উড়ে চলে যাবে। এই জন্য এইটার ব্যাপারে সবচেয়ে ফিকির থাকতে হবে, ইমানের ব্যাপারে সবচেয়ে বেশি ফিকির থাকতে হবে, আমার ইমান কোনদিন যে ক্ষতিগ্রস্ত না হয়। কোরআন হাদিসে দেখা যায় ইমানের ব্যাপারে আমাদের করণীয় চারটা কাজ, ইমানের ব্যাপারে আমাদের করণীয় চারটা কাজ। একটা হল ইমানের মুফাসসালের মধ্যে যে সাতটা পয়েন্ট আছে, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াওমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, সাতটা পয়েন্ট আছে। কিতাবুল ইমানের মধ্যে এই সাতটা পয়েন্ট ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষায়। এইগুলো মনে প্রাণে বিশ্বাস করা, বিন্দু পরিমাণ সন্দেহ না করে বদ্ধমূল বিশ্বাস করা কলবের মধ্যে, এটাকে বলা হয় সহি আকিদা বিশ্বাস। সহি আকিদা বিশ্বাস ইমানের ব্যাপারে একটা কাজ হলো এইটা, এই সাতটা পয়েন্টের ব্যাপারে সহি বিশ্বাস অন্তরে বসানো। সবগুলো লাগবে, কোন একটা পয়েন্ট বাদ দিলে হবে না। এই সাতটার প্রত্যেকটার মধ্যে আবার আছে, কতগুলো ভাগ আছে, স্তর আছে প্রত্যেকটার মধ্যে, এই স্তর সহ এর সবগুলো বিশ্বাস করার নাম ইমান, কোন একটা বাদ দিলে ওইটার নাম বেঈমান। একটা বাদ দিলে দেওয়াল আখির একটা কথা আছে, ওর ব্যাখ্যার মধ্যে একটা কথা আছে কবর আজাব, অলমিল আখির আমি কিয়ামত দিবসের উপরে একই করলাম, এর জন্য ব্যাখ্যা করবেন, তো ব্যাখ্যাতে একটা আসবে কবরে আজাবও আছে কারোর জন্য নিয়ামতও আছে। তো কেউ বলল আমি সব মানি কিন্তু কবরের কথা হুজুরে যে বলে যেখানে কারো জান্নাতের বিছানা দেওয়া হয় কারো সাব্বিচ্ছ আসে, এটা তো কোনো কবরে দেখলাম না, কত কবর ভেঙে গেছে পুরানা হয়ে গেছে কোনো কবরে তো দেখলাম না, সুতরাং এটা সে বিশ্বাস করে না। তাহলে সে একটা পয়েন্ট অস্বীকার করল, একটা পয়েন্ট, তো তার ইমান বাতিল, তার ইমান বাতিল। পাকিস্তান পিরিয়ডে সর্বপ্রথম যে ব্যক্তি ধর্ম সচিব হয়েছিল, ধর্ম সচিব, সে ইমানের সব কিছু মানত, খালি ফেরেশতা মানত না, তো ফেরেশতা আমার বুঝে আছে না, আর বাকি সবগুলো মানে, প্রত্যেকটার ব্যাখ্যাও মানে, তো ফেরেশতা না সে মানে না, তো ফেরেশতা কি করতে, আল্লাহ তো সব পারে, ফেরেশতা কি জন্য লাগে। এই লোকের ব্যাপারে যদি আমরা দুনিয়ার যে কোনো ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আনি যে এই লোকটা ইমানদার কিনা, সে নামাজ পড়ত, নামাজ সব বিশ্বাস করত, ফেরেশতা বিশ্বাস করত, ফতোয়া যদি আমরা আনি কি ফতোয়া আসবে, এই লোকটা বেঈমান। কারণ সাতটা পয়েন্টের মধ্যে আমানতু বিল্লাহি ও মালায়েকাতি, দুই নম্বর পয়েন্টই তো ফেরেশতা, আমাদের সাথে কেরামান কাতিমিন আছে, আমাদের হেফাজত করার জন্য দশজন ফেরেশতা নিয়োগ করা আছে জিনদের থেকে হেফাজত করার জন্য, তারা আমাদের হেফাজত করতেছে, আমাদের আমল উঠাই নেওয়ার জন্য ফেরেশতা আছে, আমাদের জান কবজ করার জন্য, আমাদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য ফেরেশতা আছে, বহু ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা। বাইতুল্লাহ বরাবর সাত আসমানের উপরে একটা মসজিদ আছে, এর নাম বাইতুল মামুর। ওখানে রোজানা 70,000 ফেরেশতা তওয়াফ করে, এবং যারা একবার তওয়াফ করে তাদের জীবনে আর সুযোগ আসে না। তাহলে কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানাইছে, এইটা একটা লোক মানল না, আর সব আছে তো তার ইমান নেই, ইমান নেই বাতিল। প্রত্যেকটার কিন্তু শাখা আছে, এদের সাতটা পয়েন্ট বললাম, আল্লাহর উপরে ইমান আছে, ফেরেশতার উপরে, আসমানি কিতাব সমূহ, নবী রসুলগণ, কিয়ামত দিবস, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, মৃত্যুর পরে আবার জীবিত করা, সওয়াল জবাব হবে, কি করে আসছে, কি নিয়ে আসছে, এই সাতটার প্রত্যেকটার মধ্যে কিন্তু স্থান আছে, বিভাগ আছে, কিতাবুল ইমান পড়তে হবে, বাধ্যতামূলক পড়তে হবে আমাদের, না পড়লে বুঝে আসবে না। যেমন কয়লা মানুষুল লিখি, তাম নবী রসুল যাদেরকে আল্লাহ পাঠাইছে আমি বিশ্বাস করলাম, তাদের নাম জানার দরকার নেই আপনার, আমাদের নবীর নাম তো জানতেই হবে, পিছনে জানা গেছে এদের 26 জনের নাম করা শরীর আছে, বাকি কারোর নাম আসেনি, তার তো লক্ষাধিক লক্ষাধিক। আমাদেরকে তাদের নাম জানার কোন দায়িত্ব দেওয়া হয়নি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ যাদেরকে নবী রসুলগুলো পাঠাইছে তুমি সবাইকে বিশ্বাস করো, তাই সে যেই হোক যাদেরকে পাঠাইছে এটুকু দায়িত্ব। এটা বিশ্বাস করার পরে এখানে কিছু ধাপ আছে, ধাপ, সে ধাপটা কি, যেমন এটা মানতে হবে তামাম নবী রসুলগণ তারা মাটির তৈরি মানুষের থেকে ছিলেন, এক নম্বর ধাপ, মাটির তৈরি, নূরের তৈরি ফেরেশতাও না, আগুনের তৈরি জিনও না, সব মাটির তৈরি মানুষ, তারা বাপ মার মাধ্যমে দুনিয়াতে আসছে, আদম আলাইহিস সালাম কারো মাধ্যম ছাড়া আসছেন, আর ঈসা আলাইহিস সালাম শুধু মহিলার মাধ্যমে আসছেন, শুধু মহিলার মাধ্যমে আসছেন, আর সবাই বাপ মার মাধ্যমে আসছে। এটাও মানতে হবে তারা নিষ্পাপ, উম্মতের জন্য মডেল, নব্বতের আগে পরে তারা গোনা করে না, মানতে হবে। এটাও মানতে হবে তারা গায়েবের খবর জানেন না, গায়েবের খবর কে জানে। এটাও মানতে হবে যে তাদের সিলসিলা ধারাবাহিকতা শেষ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে আর কোন নবী আসবেন না, ঈসা আলাইহিস সালাম আসবেন সেটা নবী হিসেবে না মুসলমান হিসেবে, এই উম্মতের সদস্য হিসেবে, ওনার উপরে নবুয়তের সিলসিলা শেষ। নবীনি বলেন নবুয়তের বিল্ডিং এর শেষ ইট আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়াতের বিল্ডিং এর শেষ ইট,
বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন ইট কোথায় লাগাবেন?
আর কোন ইট যদি আনেন, এটা গোল্লাম আহমদ মির্জা গোল্লাম আহমদ কাদিয়ানি দাবি করছে, হে হলে কি নবী? নাউজুবিল্লাহ, তারা নাকি ইংরেজরা নবুয়াত দান করছে, নাউজুবিল্লাহ। তো তোমার রাখবো কোন জায়গায়? পরে তাকে টয়লেটের মধ্যে রাখা হয়েছে। ওরে কোথায় রাখা হয়েছে? নব্বতের বিল্ডিং তো জায়গা নেই, ওরে কোথায় রাখা হয়েছে? টয়লেটের মধ্যে রাখা হয়েছে। তোমাদের নবী বানাইছে ইংরেজরা, ঠিক আছে তুমি বাথরুমের মধ্যে থাকো।
মৃত্যু
তো শেষ ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ, এটাও মানতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে যে একটা জামাত তৈরি করে গেলেন, একটা জামাত তৈরি করে গেলেন, যাদের সিলেবাস ছিল কোরআন সুন্নাহ, শিক্ষক ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সূরা হুজুরাত, أولئك الذين امتحن الله قلوبهم للتقوى, পরীক্ষা নিয়ে আল্লাহ রেজাল্ট দিলেন কি? রেজাল্ট দিলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর সাহাবীদের ইমানের মতো ইমান আনো তাহলে হেদায়াত পাইলা। এই হলো পরীক্ষার নাম্বার, তারা হেদায়াতের মডেল, নবীরও তাদেরকে নিজের সাথে সামিল করলেন। নবীজি বললেন বনী ইসরায়েল 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে, একটা ফেরকা বেসতে যাবে একটা। প্রশ্ন করা হলো কারা? বললো আমি মোহাম্মদ রাসূলুল্লাহ এবং আমার সাহাবা একরাম যে তরিকার উপরে আসছে। নবীদের বলছেন, আল্লাহ কোরআনে বলছেন মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে তাই বলছেন محمد رسول الله والذين معه, محمد صلى الله عليه وسلم الله رسول এবং যারা তার সাথে আছে তারাও মিয়ারে হক সত্যের মাপকাঠি, তারাও সত্যের মাপকাঠি। তো কোরআনও বলে দেওয়া হয়েছে সূরা ফাতহ। তো আপনাকে আমাকে এটা মানতে হবে, অরুসুলহি মানতে গেলে অরুসুলের একটা পাঠ, অরুসুলের একটা পাঠ এই যে নবী আলাইহিস সালাম যে জামাতটা তৈরি করে গেছেন, যাদেরকে স্বয়ং রব্বুল আলামিন পরীক্ষা দিচ্ছেন, মেয়ে হেদায়তের মডেল ঘোষণা করছেন, তারা সকলে হেদায়তের উপর আছে এটা মানতে হবে। তাদের সমালোচনা করা লানতের কাজ, গজবের কাজ, তাদের সমালোচনা করা গজবের কাজ। যে গজব যে কিভাবে আসবে, গজব বিভিন্নভাবে আসতে পারে, ফাঁসির সুরত আসতে পারে, কতভাবে আসতে পারে। এই সাহাবায়ে কেরামে সমালোচনা করলে আমি একটা পয়েন্ট দিয়ে একটু ব্যাখ্যা করতে চেষ্টা করেছি আপনাদের খেদমতে, যে প্রত্যেকটার ব্যাপারে কিছু কথা আছে। আমন্ত বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম, হয়ে গেল, তার ইবাদতে কাউকে শরীক করা যাবে না, তার রুবুবিয়াতে কাউকে শরীক করা যাবে না, তার যে সিফাত আছে, 98টা সিফাত আছে, এর মধ্যে কাউকে শরীক করা যাবে না। শুধু আল্লাহকে মানলাম, আল্লাহ এক। তার উলুহিয়াতের মধ্যে, উলুহিয়াত মানে ইবাদত, তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। কেউ মাজারে যায় সিজদা করল, তাহলে ইবাদত যারা আল্লাহর পাওনা ছিল কাকে দিল? মাজার আল্লাহকে দিল, শেষ, তার ইমান শেষ। রুবুবিয়াত পাল্লেওয়ালা, পাল্লেওয়ালার মধ্যে কাউকে শরীক করা যাবে না। যে আমার দোকান আমাকে পালে, আমার ব্যবসা আমাকে পালে, ইমান শেষ। মুখে আমরা সবাই বলি আল্লাহ পালে, কিন্তু এটা হালকা বিশ্বাস। মজবুত বিশ্বাস কি ওটা দেখতে হবে। ইমান অটোমেটিক হয় না, ইমান তো মেহনত করে তৈরি করার জিনিস। যেই মেহনত করে, দাওয়াত লাগায়, আল্লাহ তার দিলের মধ্যে ইমান তৈরি করে দেয়। তৈরি করে আল্লাহ, কিন্তু আপনার আমার দাওয়াতের লাইনে মেহনতের উপরে আল্লাহ এটা তৈরি করবেন। মুখে কইলে হবে না যে আল্লাহ পালে, অন্তরে বলতে হবে। মুখে কইলে আল্লাহ পালে, আজ যে দোকান পুড়ে গেছে, এখন অজ্ঞান হয়ে গেছে, যে এখন চলবো আপনি। দোকান পুড়ে গেছে, গুলশানের দোকান, সে বেহুশ হয়ে গেছে। তো কেন বেহুশ হয়ে গেলে? কেন চলবো কেমনি? তাহলে বোঝা গেল, তুমি যে কইছো আল্লাহ পালে, তোমার মুখের কথা, দিলের কথা না। দিলের কথা যে হয়, যে আল্লাহর দোকান দিয়ে পালতে পারে, সে আল্লাহর দোকান ছাড়া অন্যভাবে পালতে পারে না। তাহলে বেহুশ হওয়ার কি আছে? সেলাইন লাগানোর কি আছে? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলে তার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো আমি বলতেছিলাম, প্রত্যেকটার মধ্যে কিছু ব্যাখ্যা আছে, এটা এক ঘন্টার বয়ানে বলা সম্ভব না। এই জন্য বলতেছিলাম যে কিতাবুল ইমান প্রত্যেকের ঘরে ঘরে তালিম হওয়া দরকার, প্রত্যেকটা মসজিদে তালিম হওয়া দরকার। তাহলে এই সাতটা পয়েন্টের প্রত্যেকটার মধ্যে যে কিছু কিছু ব্যাখ্যা আছে, তা আমি একটু ইঙ্গিত করলাম, এটা আমাদের জানা হয়ে যাবে। এবং ইমানের ব্যাপারে প্রথম কাজ যেটা, যে সহি বিশ্বাসগুলো কলবে বসানো, সহি বিশ্বাসগুলো কলবে বসানো, এই কাজটা হয়ে যাবে। ইমানের ব্যাপারে দ্বিতীয় কাজ হল, সবসময়ের জন্য ইমানকে কুফর এবং শিরক মুক্ত রাখা, মৃত্যুর আগ পর্যন্ত ইমানকে কুফর এবং শিরক মুক্ত রাখা। ওই কিতাব ইমানে কিন্তু এগুলো বয়ান আছে, কি ধরনের কথা বললে কুফরি কথা হয়, কি ধরনের কথা বললে শিরকি কথা হয়, সব লেখা আছে। তারপর আরো দু একটু বলতেছি। শিরক যেমন কি, ইহুদিরা উজাইর আলাইহিসসালাম একজন নবী, তাকে আল্লাহ ছেলে বিশ্বাস করে, বলেন এটা শিরক। এটা কি শিরক? খ্রিস্টানরা হযরত ঈসা মসীহ আলাইহিসসালাম ওনাকে আল্লাহ ছেলে বিশ্বাস করে, এটা শিরক। ওরা মুসলমানরা মানলে তার ইমান শেষ। মক্কার কাফেররা ফেরেশতা এবং জিন মানে, কিন্তু বলে এরা আল্লাহর মেয়ে, কিন্তু আল্লাহর মেয়ে, আল্লাহর কি ছেলে মেয়ে হয়? প্রত্যেকের উপাস্য ভিন্ন ভিন্ন। অগ্নি পূজক আছে একদল, অগ্নি পূজক, তারা আগুনকে পূজা দিচ্ছে, আগুনকে তারা স্রষ্টা মনে করে, আল্লাহর সাথে শিরক করল। মুসলমানরা শেরেক করে কিভাবে? মুসলমানরা শেরেক করে বিভিন্ন ভণ্ড পীরের দরবারে দেয়, ওই পীর বাবারে সিজদা করে, তার কবরে সিজদা করে, তার কবরে তওয়াফ করে, তার কবরে মান্নত মানে, তার কবরে প্রার্থনা করে, তো বাবা আমার ছেলে হয় না, আমার একটা ছেলে দাও, আমার প্রমোশন দিয়ে দাও, এগুলো চায়। তো চাওয়া তো ইবাদত, চাওয়াটা কি খালি ইবাদত না? হাদিসে চাওয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। চাওয়ার সময় বান্দা যতটা নত হয়, জড়সড় হয়, ফকিরের দেশ ধরে, অন্য সময় এতটা জড়সড় হয় না, এই জন্য এটাকে ইবাদতের মগজ বলা হয়েছে। তাহলে প্রার্থনা ইবাদতের মগজ, সেই প্রার্থনা করতেছে মাজারে। তাহলে আল্লাহ প্রার্থনা পাওয়ার যোগ্য আল্লাহ, ওটা দিল মাজার আল্লাহকে, তাহলে মাজার আল্লাহকে আল্লাহর কুরসিতে বসাই দিল। অনেকে আমাদের নবীকে নূরের তৈরি মনে করে, এটাও ছেড়ে, তিনি নূরের তৈরি না, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আয়াত সূরা মারিয়াম, তোমাদের মতো মানুষ, পার্থক্য এখানে আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে। সূরা কাহাফ তো আমাদের নবীকে তারা নূরের তৈরি মনে করে, এটাও সেরে। আমাদের নবীকে গায়েব জানেওয়ালা মনে করে, তো গায়েব জানেওয়ালা অদৃশ্যের খবর একমাত্র কে রাখে? আপনি নবীকেও মনে করলেন, আপনার পীর বাবাকেও মনে করলো, কেউ আমার পীর বাবায় অদৃশ্যের খবর রাখে, তাহলে সে নবীকে বা তার পীর বাবাকে আল্লাহর কুরসিতে বসাই দিল। আল্লাহর কুরসি দেবে তো আল্লাহ, ওরা তো একমাত্র আল্লাহ জানে। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ বলেন গায়বের চাবি আমার হাতে, আমি ছাড়া কেউ গায়ব জানে না। অন্য আয়াতে নবীজিকে বলেছেন আপনি ঘোষণা করেন, হে আমার নবীজি আপনি ঘোষণা করেন, কি ঘোষণা? ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়ামা মাসানিয়াসু, আমি যদি, আমি মুহাম্মদ যদি গায়ব জানতাম, তাহলে আমি শুধু ভালো ভালো গুলো করতাম, কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারত না। বিপদ ওনাকে স্পর্শ করে নাই, ইহুদরা বিষ খাওয়ায় নাই, উহুদের যুদ্ধে 100 মতো তীর তলোয়ার এবং পাথরের আঘাত লাগছে নবীদের শরীরে, 100 মতো তীর তলোয়ার পাথরের আঘাত লাগছে পুরো শরীরে, তাইফে রক্তাক্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি বিপদের সম্মুখীন হয়েছেন। তিনি দলিল নিয়ে বলতেছেন কোরআনের আয়াত, তবে যে গায়েব জানতাম তাহলে বিপদ আমাকে স্পর্শ করতে পারত না। তো কিছু শিরিকের উদাহরণ দিলাম, ইহুদিরাও শিরিক করে, খ্রিস্টানরাও করে, তারপরে অগ্নি পূজকরাও করে, মূর্তি পূজকরা তো করতে আসে শিরিক, সব মূর্তিকে তো তারা খোদা মনে করে। আমরা যারা মুসলমান দাবিদার, আমাদের অনেকেও না জানার কারণে বিভিন্ন বাতিল পীরের খপ্পরে পড়ে আমরাও কি করতেছি, অনেকেই শেরেকের মধ্যে পড়ে গেছি। শিরিক থেকে বাঁচতে হবে, কথার মতো শিরিক হয়, যেমন কেউ তার ছেলেটা আপনার দায়িত্বে দিয়ে গেল, তো দিয়ে দেওয়ার সময় বলে উপরে আল্লাহ আছে, নিচে আপনি হিল্লা আছে, হে কি করবে? নিচের লোকটা কি করবে? উপরে আল্লাহ আছে আর নিচে হিল্লা আছে, এর বললে সেরে খান। আমাদের কথাবার্তার মধ্যে কিন্তু অনেক সেরে গেছে। এই জন্য ওই কিতাব পড়তে হবে, সেরে কি কথাগুলো জানতে হবে, সেরে কি কথা জানতে হবে। অনেকে বলে কষ্ট করলে কেষ্ট মেলে, কেষ্ট হিন্দুদের একটা দেবতার নাম, কেষ্ট কি জিনিস? কষ্ট করলে কেষ্ট মেলে, মানে কষ্ট করলে ওই দেবতার নৈকট্য লাভ হয়, নাউজুবিল্লাহ, ওই দেবতার নৈকট্য দিয়ে আমাদের কি কাজ হবে? ও তো ভুয়া, হিন্দুরা যেগুলো পূজা করে এর কোন অস্তিত্ব আছে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়াবাউকুম, কতগুলো নাম তোমরা তোমাদের বাপদাদারা তৈরি করছো, এগুলো অস্তিত্ব আছে? সব বানাওয়ার, এগুলো সেরেক, সেরেকের উদাহরণ দেব। আর তো কুফুর, আর তো কুফুর, কুফুর কি জিনিস? আল্লাহকে অস্বীকার করা। নাস্তিকরা সব কাফের, এরা নাস্তিক, যারা বলে গড ইজ নাথিং, এরা সব কাফের। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ বলতে কিছু নেই, তারা বলে এগুলো ন্যাচারাল ভাবে অর্থাৎ প্রাকৃতিক নিয়মে এগুলো চলতেছে, প্রাকৃতিক নামে কোনো কিছু দুনিয়াতে নেই। আমরা কিন্তু না জানার কারণে অনেক সময় এই কথাটা ব্যবহার করি যে বর্তমানে এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, ভয়াবহ অবস্থা, আমরা সাদা দিলে বলে ফেলি যে প্রাকৃতিক দুর্যোগ, কোন ভালো মন্দ আল্লাহ ছাড়া আসতে পারে? প্রাকৃতিকের পক্ষতে আসলো কেমনে? এই প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না। আবার কেউ বলে অমুকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অমুকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যু তাকে মারতে চাইতেছে, আরো মৃত্যুর সাথে মোকাবেলা করে মৃত্যুরে কিল ঘুষি দিয়ে ফেলে দিয়ে ও এখনো বেঁচে আছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সম্ভব? মৃত্যু যখন আসবে মালাকুল মৌত, আল্লাহর পক্ষ থেকে এসে তার লড়াই করা সম্ভব? এই কথা তো কুফুরি কথা, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কার ক্ষমতাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ান? অনেক কথা না বুঝে আমরা বলে ফেলি, বলে ফেলি। একবার বন্যা হল, একজনে মন্তব্য করল পত্রিকায় যে এগুলো প্রকৃতির খেয়ালি বন্যা, এই বন্যা টন্যা গুলো প্রকৃতির খেয়ালি বন্যা, প্রকৃতির খেয়ালি বন্যা। আবার কোন আশ্চর্য ঘটনা হলে কেউ বলে এগুলো আল্লাহর লেলা খেলা, আল্লাহ। এই যে মাসের মধ্যে, মাসের মধ্যে ইউনুস আলাইহিস সালাম বেঁচে থাকলেন অনেকদিন, আগুনের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পড়লেন না, এগুলোর নাম দেয় আল্লাহর লীলা খেলা। আরে বাবা, আল্লাহ খেলা করে দেখি যে হিন্দুয়ানি কথা এগুলো, আল্লাহ খেলা করে তো আল্লাহর লীলা খেলা, এ তো আপনি খেলার কথা বলেন। আল্লাহর কুদরত বলেন, আল্লাহর কুদরত, আল্লাহ সবকিছু পারেন, আল্লাহ কোন মখলুকের দরকার নাই, কোনো কিছু দরকার নাই। বনি ইসরায়েলকে 40 বছর দুনিয়ার কোনো কিছু ছাড়া পাচ্ছে, বনি ইসরায়েলকে তখন মূসা আলাইহিস সালাম হায়াতে, ওনার খাদেম ইউসা ইবনে নূন তখনও নবুয়াত পায় নাই, তখন ৪০ বছর দুনিয়ার কোন সামান ছাড়া বনি ইসরায়েলকে আল্লাহ পালছেন ময়দানের টির মধ্যে। কোন খানা পাকাইতে হয় নাই, কোন ঘর তৈরি করতে হয় নাই, কোন কাপড় কিনতে হয় নাই। আল্লাহ দেখাই দিচ্ছেন আমি তোমাদের চিজ আসবাবের দিকে মুখাপেক্ষি না, কিন্তু চিজ আসবাব তোমার উপকার করতে হলে বা ক্ষতি করতে হলে আমার হুকুমের মহতাজ। চিজ আসবাব তোমার যদি উপকার করতে চায় ক্ষতি করতে চায় তা আমার অর্ডার ছাড়া পারবে না। এক হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, নবীজি বলেন সারা দুনিয়ার লোক যদি মিলে তোমাকে উপকার করতে চায় আর আল্লাহ না চায় তারা পারবে না। আবার সারা দুনিয়ার লোক যদি একত্রিত হয় তোমাকে ক্ষতি করার জন্য আর আল্লাহ যদি না চায় তো তারা ক্ষতি করতে পারবে না। হাদিস আল্লাহ কারো থেকে মোকাবেক্ষি না, এটাই ওই আল্লাহ সামাদের অর্থ। এই আল্লাহ সামাদ আল্লাহ বেনিয়াজ, তিনি কারোর দিকে মুখাপেক্ষি না, সবাই তার দিকে মুখাপেক্ষি। আল্লাহ চিজ আসমানের দিকে মুখাপেক্ষি না, তিনি এত বড় জমিন আসমান কি কোন আসবাব দিয়ে বানাইছে, দেড় শব্দ দিয়ে বানাইছে, কুল কুল কাপে পেশ আছে না পুরা শব্দ, নুনে কোন হরকত নেই, সাকিন সাকিন তো দেড় শব্দ, দেড় শব্দ দিয়ে এত বড় আসমান জমিন আল্লাহ বানাইছে। কিচ্ছু লাগে নাই, একটা বালু পানাও লাগে নাই, মানে তিনি কারোর দিকে মোকাবেক্ষি না। আমরা সবাই সমস্ত মখলুক আল্লাহর মোকাবেক্ষি, দুনিয়ার কেউ আমাকে উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না। বিভিন্ন জিনিসের মধ্যে আল্লাহ তাসির রাখে, তাসির রাখছে, আগুনের মধ্যে পোড়ানোর তাসির রাখছে, সুরের মধ্যে কাটার তাসির রাখছে, পানির মধ্যে ডুবানোর তাসির রাখছে। এই তাসির গুলো ওই জিনিসের নিজস্ব না, কার আল্লাহ রাখছে, কিন্তু আল্লাহ যে কোনো সময় অফ করে দিতে পারে। এই তাসির গুলো আল্লাহ চাইলে জারি হবে, আল্লাহ না চাইলে কোনো তাসির হবে না। হযরত খালেদ ইবনে ওয়ালিদ বিশের বোতল খাই ফেলল, ও এক কাফের খাইতে গেছিল, ভাই কি করো, তো মুসলমানরা কতল করবে তার আগে নিজে আত্মহত্যা করি, কয়টা খাইলে কি মরে যায়, কহ দাও আমার কাছে নিয়ে খাই ফেল। যজ্ঞের উপর করতেন, আমাদের জন্য খাওয়া যায় যাবে না, কিন্তু বিশে ওনার কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেনি। আল্লাহ এর তাসিরকে অফ করে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন। তো দুই নম্বর কাজ ছিল ইমানকে শেরেক আর কুফর থেকে কি করা। এই কুফরের অনেক প্রকার আছে, যেমন একটা কুফর আছে, এই কুফরটা বলা হয় একমাত্র ইসলামকে সহি ধর্ম বিশ্বাস করবে, বাকি সবগুলোকে বাতিল বিশ্বাস করবে। ইসলাম নাজেল হওয়ার পরে ইমান আনার জন্য শর্ত হল কুফর মুক্ত হওয়া। কুফুরের একটা প্রকার কি, কুফুরের একটা প্রকার হল সে ইসলামকে ঠিক মনে করে, আবার হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যা আছে ওগুলোকে সহি মনে করে, এর ইমান হবে না। ইমানের জন্য শর্ত হল শুধু ইসলামকে সহি মনে করতে হবে, বাকিগুলোকে বাতিল মনে করতে হবে। ধর্ম নিরপেক্ষতা ইসলামে নেই তাহলে ইমান থাকবে না। আমাদেরটাও ঠিক, ওদেরটাও ঠিক, ওটাও শ্রদ্ধা দেখাইতে হবে, এগুলো কথা কুফুরি কথা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্দা দিন ইন্দাল্লাহ ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। আরাকাতে বলেছেন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل من
ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে নিয়ে আসলে কোরআন নাজেলার পরের কথা এটা। আগে তো ঠিক ছিল, ইহুদি ধর্ম কোন এক সময় ঠিক ছিল, খ্রিস্টান ধর্ম কোন এক সময় ঠিক ছিল, কিন্তু কোরআন নাজেলার পরে সব পাতি। এখন যদি ওইগুলোকে আপনি সহি মনে করেন, আপনার ইমান নষ্ট হয়ে গেল, আমাদের ইমান শেষ। নবীজির চাচা, নবীজি সাল্লাল্লাহু চাচা স্বীকার করছিল, ভাতিজা আমি জানি তোমার দিন ঠিক, কিন্তু মুসলমান তো হল না। এই কথা বলার পরও মুসলমান হয় নাই কেন? ভাতিজা আমি জানি তোমার ধর্ম ঠিক, আল্লাহ কাদা আলী কিন্তু বিয়ান্নাদিন মুহাম্মাদিন خير أديان البرية كلهم لولا الملامة أو حذار مسبة لوجدتني بذلك سمحا مبينا شكر الله كنت تاكي كيو مسلمان بلني
ابن نبي جي بلسة اما تاساكي شخصة كم شاستي داوا خلا عقونة جدا جدا فرائي داوا
তাতে ওনার দেমাগ গোষ্ঠের ডেগের মতো টকবক করতে থাকবে। উনি ধারণা করবেন আমার আজাব সবচেয়ে বেশি হয়েছে। ওনার কি আজাব হয়েছে তাও নবীজি বলে দিচ্ছেন,
তাও বলে দিচ্ছেন
ওনার ত্রুটি কি ছিল। কিন্তু বললেন ভাতিজা তোমার ধর্ম ঠিক,
তাহলে এটা মুসলমান হলো না কেন? ওই যে বাপ দাদা গলত বলে নাই, তার সবগুলো বাতিল এটা বলে নাই,
আর সবগুলো বাতিল এই কথাটা
বলে নাই, ওটা বলতে হবে।
খালি ইসলামকে সহি করলে তার ইমান সহি হবে না, ইসলামকে সহি করতে হবে, বাকিগুলোকে গলত বলতে হবে,
ওগুলোকে শ্রদ্ধা পেশ করা যাবে না। হ্যাঁ, আমরা তো অনেক সময় বলি যে ধর্ম যার যার উৎসব সভা,
কিন্তু কুফরি কথা, সেরেকি কথা।
উৎসব সভার তাহলে আমরা হিন্দুদের পূজার সময় আমরা যাবো পূজাতে মিষ্টি খাইতে, আর তারা আসবে আমাদের ঈদের নামাজে গোশত খাইতে। এই যে এক এক কথা এক এক সময় ওঠে, আর আমরাও বলতে থাকি ওলামা কেরামের কাছে তাকে করি না, ওলামা কেরামকে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস না করলে এই বিভিন্ন কথা রাজনৈতিক ফিল্ডে ওঠে যেগুলো শেরেক,
এই একটা শেরেক কুফুর,
যে অন্য ধর্মকে সে বাতিল মনে করতেছে না, ইসলাম বাদে অন্য ধর্মকে বাতিল মনে করতেছে না।
কুফুরের আর একটা প্রকার আছে,
সেটা কি? কোন বিষয়ে এমন ব্যাখ্যা দেওয়া যে ব্যাখ্যা নবী আলাইহিসসালাম সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নেই, এটা কুফরি কাজ। যেমন কাদিয়ানি, তারা আমাদের সবকিছু মানে, সব এক জায়গায় বেশ কম করতেছে, কোথায়? আমরা বলতে চাই খাতামুন নবীন মানে সমস্ত নবীদের শেষ। খাতাম শব্দের অর্থ সিলমোহর, সিলমোহর তো সব কাজ শেষ হওয়ার পরে মারা হয়, আর ওরা বলতে চাই খাতামুন নবীন মানে সকল নবীদের শ্রেষ্ঠ, শেষ না, শেষ করলে তো আর ওদের নবী আসার ব্যবস্থা থাকে না। যদি বলে শেষ নবী তো অদর নবী আসার তো কোন চোরা গুপ্তা রাস্তা থাকে না, চোরা গুপ্তা কোন রাস্তা থাকে না, ওটা খোলার জন্য এই অর্থ করছে। এই অর্থ করার জন্য পুরো দুনিয়া থেকে ফতোয়া নিয়ে আসেন কাদিয়ানিরা কাফের। কেন ওই অর্থ করলো খাতামুন নবীর? এই অর্থ তো নবীজি করেন নাই, নবীদের যেখানে খাতামুন নবীর শব্দ ব্যবহার করছেন, এ কথা বলছেন লা নবিয়্যা বাদি, আমরা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি,
এটা ক্লিয়ার বলছেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। একবার হযরত আলী কে কোন কারণে জিহাদে নেন নাই হুজুর, মদিনা দেখাশোনা করার জন্য রেখে গেছিলেন, মদিনা দেখাশোনা করার জন্য। তো মোনাফেক ভর্তি, তো মোনাফেক আছে, ইহুদি আছে, এরা কোন শয়তানি করে। তো হযরত আলীর দিলের মধ্যে খুব ব্যথা ছিল, সবাই জিহাদে যেতে, আর আমি একজন মাশাআল্লাহ যোদ্ধা, আল্লাহ আমাকে যুদ্ধ করার ক্ষমতা দান করছে, আমি যেতে পারতেছি না। তখন নবীজি ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলেন, দেখো তোমার পজিশন কি জানো, মূসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে গেছিল তোরাত আনতে, তখন কাকে রেখে গেছিল, হারুনকে। আমিও তোমাকে হারুন হিসেবে রেখে গেলাম, আমি তোমাকে হারুন হিসেবে রেখে গেলাম। এইটুকু যদি নবীজি থামতেন তাহলে আজকে সিয়ারা কইত যে ওনাকে হারুন বলছে, তাহলে হারুন তো নবী ছিল, তাহলে আলীও কি ছিল, নবী ছিল। আমাদের নবীজি অনেক বেশি হুঁশিয়ার মানুষ ছিলেন, এবার সাথে সাথে বলছেন তবে আমার পরে কিন্তু আর কোন নবী হবে না, এই কথা বলছে। তো তুমি হারুনের জায়গায়, তুমি হারুনের জায়গায় সাথে সাথে এটাও বললেন তবে আমার পরে কি হবে না, কোন নবী হবে না। ইঙ্গিত করলেন তাই বলে তোমাকে কেউ তো নবী মনে না করে, আমার পরে কোন নবী নেই। দেখছেন কুকুর একটা প্রকার, কোন গলত ব্যাখ্যা দেওয়া, কোরআন হাদিসে গলত ব্যাখ্যা দেওয়াটা কুকুর একটা প্রকার। এমনকি যদি কেউ কোরআন হাদিসে গলত ব্যাখ্যা দেয় এবং তাকে মেনে নেওয়া হয়, এটাও কিন্তু কুফুর শেরে। একটা লোক কোরআন হাদিসের গলত ব্যাখ্যা দিচ্ছে, আপনি তারপরও সেই লোকটাকে মানতেছেন, সেই লোকটার ব্যাখ্যাও মানতেছেন, তাহলে আপনার ভিতরে কুফুর শেরে দোড়া পাওয়া গেল। দলিল কি? আমি কোরআন থেকে একটা দলিল পেশ করতেছি। আমি শুরুতে একটা আয়াত পড়ছিলাম, ইত্তাকালু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা। ইহুদ খ্রিস্টানরা তাদের বড় বড় আলেমদেরকে, পীরদেরকে খোদা বানায় নিছিল। ইহুদ খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, বড় বড় আলেমদেরকে কি বানায় নিছিল, খোদা, খোদা মাবুদ বানায় নিছিল। সুরায় তওবা 31 নম্বর আয়াত, সুরায় তওবা এই আয়াত যখন নাজিল হয়েছে তখন কিন্তু অনেক ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, অনেক ইহুদি খ্রিস্টান কি হয়ে গেছে। তখন তারা নবীজির কাছে আসলো, আসে বললো ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা তো বুঝলাম না, আমরা ইসলাম গ্রহণ করার আগে ইহুদি বা খ্রিস্টান ছিলাম, কিন্তু আমাদের আলেমদেরকে তো আমরা খোদা বানাইনি কোন সময়, এটা আল্লাহ কি বললেন একটু বুঝাই দেন আমাদেরকে, আমরা তো কখনো আমাদের আলেমদেরকে কি বানাইনি, খোদা বানাই নাই, কিন্তু এই আয়াতে বলতে আমরা খোদা বানাইছিলাম। তো নিশ্চয় ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কি? তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম ব্যাখ্যা দিলেন, তোমাদের আলেমরা অনেক ক্ষেত্রে তোমাদের মন মতো ফতোয়া দেয় নাই, তোমাদের চাহিদা মতো ফতোয়া দেয় নাই, তারপরও তোমরা তাদেরকে মানো নাই, তা তো করছি, আমাদের মর্জি মতো অনেক কিছু তোমরা হালাল করছি, তাহলে শুকর আসলে কিন্তু হালাল না। খ্রিস্টান ধর্মে শুকর হালাল না কিন্তু, কিন্তু ওরা আলেমদের কাছ থেকে গোস্ত খাওয়ার লোভে অনেক অনুরোধ করে ফতোয়াটা দিছে, যেটা খাওয়া হালাল, টাকাটুকু দিয়ে ফতোয়া দিছে। তো এই যে গলত ফতোয়া নিল, এতে ওই আলেমকে খোদা মানা হল, কারণ বিধান দান করা একমাত্র কার অধিকার, বিধান, বিধান দেওয়া কার অধিকার? বিধান কোন আলেম দিতে পারে? আলেম শুধু আল্লাহর বিধানটা বয়ান করবে, আলেম কি বিধান দিতে পারে? দিল নবীজি তাদেরকে বুঝাই দিলেন, তোমাদের আলেমগণ গলত ফতোয়া দিছে আর তোমরা সেগুলো মানছ, এইগুলোকে আল্লাহ বলতেছে তোমরা তোমাদের আলেমদেরকে খোদা বানায় নিছিলে। এই আয়াত থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, অনেক খোরাক আছে। টাইম শেষ, ঠিক আছে, আমি আর দুটা শুধু হেডিং বলে দিচ্ছি, ব্যাখ্যা দিব না। বলছিল না চারটি কাজ করতে হবে, একটা হলো সহি বিশ্বাস দিলে বসাইতে হবে, তার কিছু উদাহরণ আমি পেশ করছি আলহামদুলিল্লাহ। দুই নম্বরে বলছিলাম মৃত্যু পর্যন্ত ইমানকে কুফুর শরীক থেকে খালি রাখতে হবে। কোন আলেম গলত ফতোয়া যদি দেয় আর সেটা মানেন, এটাও শরীক, ওই আলেমকে নিয়ে খোদার আসনে বসাই দিলেন। কোন আলেম যদি গলত ফতোয়া দেয় আর তারপরও আপনি তাকে মানেন, তাহলে আপনি শরীকের মধ্যে আছেন। এই আয়াত কোন আয়াত দ্বারা? সূরা তওবা 31 নম্বর আয়াত দ্বারা এটা প্রমাণ হয়। এই দুটা। তিন নম্বর হল যে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকতে হবে, ইমানের উপরে এক সেকেন্ডের জন্য আপনি ইমান থেকে বিচ্ছিন্ন হইতে পারবেন না, এমন করতে পারবেন না যে আপনি পূজা মণ্ডপে যেয়ে ওর পক্ষে কিছু কথা বলে আসলেন, আবার কখনো গির্জায় গেলেন সেখানে যেয়ে বলে আসলেন হ্যাঁ যীশু খ্রিস্টের সন্তান আমরা সবাই, হ্যাঁ আমরা সবাই যীশু খ্রিস্টের সন্তান, আমাদের এক পিছনের প্রেসিডেন্ট বলে আসছিল, হ্যাঁ ওনাকে খুব ধার্মিক মনে করা হয়, উনি এই ভাষণ দিয়ে আসছে। এই যে গির্জা যায় এক কথা, পূজা মণ্ডপে যায় এক কথা, এক মিনিটের জন্য সে উল্টা কথা বলতেছে, এতে কিন্তু ইমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, পিছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তার স্ত্রীর সাথে বিবাহ বাতিল হয়ে যাবে। এটা কয় নম্বর? এক সেকেন্ডের জন্য ইমান মুক্ত হওয়া যাবে না, হ্যাঁ ধর্ম নিরপেক্ষ হওয়া এক সেকেন্ডের জন্য যাবে না। আর সর্বশেষ কথা হল যে মৃত্যুর আগে কালেমা পড়তে পারলে ভালো, জরুরি না, কিন্তু কোন কুফুরি কথা বা শেরেকি কথা না বলা জরুরি। মৃত্যুর আগে কালেমা পড়তে পারলে খুব ভালো, খুব কেসমত ভালো, জরুরি না, কিন্তু সারা জীবন সে ইমানের উপর ছিল, কোন উল্টা কথা বলে নাই, তো ইমানের উপরেই দুনিয়া থেকে গেছে, কোন অসুবিধা নেই। কিন্তু আল্লাহ না করুক তখন একটা গলত কথা বলে গেল যে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, আমি যদি অমুক ধর্মে থাকতাম তাহলে আমি কামিয়াব হয়ে যেতাম, নাউজুবিল্লাহ, এই টাইপের কোন একটা কথা, ইসলামের বিরুদ্ধে কোন একটা কথা মৃত্যুর আগ দিয়ে বলে গেল, তাহলে ওইটাই ধর্তব্য হবে, তার পিছনের জিন্দগি সব বরবাদ হয়ে যাবে। তো চার নম্বরটা কি হলো, মৃত্যুর সময় কালেমা পড়তে পারলে ভালো, পড়তে না পারলে না পারুক, কিন্তু কোন কুফুরের সঙ্গে কি কথা বলতে পারবে না। এই চারটে কাজ ইমান সম্পর্কে আমাদের জন্য জরুরি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you.